ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০। আমি সঞ্জনা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পর্কে মিয়ানমার পররাষ্ট্র সচিবের বক্তব্য।
We will work with the Bangladesh government to repatriate the verified people from back to Myanmar.
রয়েছে মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
বিএনপি সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ না করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এছাড়াও রয়েছে আমাদের বুধবারের নিয়মিত কলিন শো হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় শিশুদের প্রাথমিক শিক্ষা এবং স্কুলের প্রয়োজনীয় শিক্ষা কার্যক্রম। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ
খবর, পড়ছি সরকার কবির উদ্দিন। প্রেসিডেন্ট ট্রাম্প এই যে শুধুই জন্মসূত্রে প্রাপ্ত নাগরিকত্বের অধিকার, যুক্তরাষ্ট্রে অবস্থানরত নাগরিক নন এমন বাসিন্দা বা অবৈধ অভিবাসীদের সন্তানদের ক্ষেত্রে খারিজ করা হবে বলে উদ্যোগ গ্রহণের কথা তুলেছেন, তাতে রাজনীতি অঙ্গনে তুলকালাম, আলোচনা সমালোচনা ঝড় উঠেছে। নির্বাহী নির্দেশ জারি করে এটা খারিজ করার কথা বলেছেন ট্রাম্প। আজ বুধবার ট্রাম্প বলেছেন, তথাকথিত এই নাগরিকত্বের অধিকার দিতে দেশের শত শত কোটি ডলার অপচয় হচ্ছে, নাগরিকদের স্বার্থের বিচারে এটা ন্যায়সঙ্গত নয়, যে কোনো পন্থাতেই হোক এটা খারিজ করতে হবে। ট্রাম্প বলেছেন তিনি তাঁর কৌঁসুলির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন সাংবিধানিক কোনো সংশোধনীর প্রয়োজন এতে নেই। ট্রাম্পের নিজ দলেরই বিধায়কেরা ভিন্ন মত পোষণ করছেন এ ব্যাপারে। প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ানি পরিকল্পিত এ উদ্যোগের বিরোধী। অস্ট্রিয়া বলেছে যেসব কারণে অভিবাসীরা নিজ দেশ ছেড়ে অন্য কোথাও যায় আশ্রয়ের সন্ধানে, সে কারণগুলো যদ্দূর সম্ভব বিদূরিত করতে এবং একই সঙ্গে ঘর ছেড়ে বের হতে বাধ্য হন যারা, তাদের নিরাপত্তা সাহায্য সহায়তা প্রাপ্তি বৃদ্ধি করতে সম্পন্ন বৈশ্বিক চুক্তিতে সই না করার দলে যুক্তরাষ্ট্র ও হাঙ্গেরির সঙ্গে যোগ দেবে তারা। নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ এবং নিয়মমাফিক অভিবাসনের বাধ্যতামূলক নয় ওই যে সম্মতি চুক্তি, তারই অনুমোদন উপলক্ষে বিভিন্ন দেশ একত্রিত হবে ডিসেম্বরের গোড়ার দিকে মরক্কোয়ে। গত বছর দুয়েকে এ নিয়ে আলোচনা পর্যালোচনা হয়েছে জাতিসংঘ নেতৃত্বাধীন একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে। অস্ট্রিয়ার ভাইস চ্যান্সেলর হাইন্স ক্রিশ্চিয়ান স্ট্রাসে বলেছেন অভিবাসনের ভেতর মানবাধিকারের বিষয়টি নেই এবং তা থাকাও উচিত নয়। পাকিস্তানের সুপ্রিম কোর্ট ধর্ম অবমাননার দায়ে অভিযুক্ত দোষী সাব্যস্ত এক নারীকে বেকসুর খালাস দিয়ে তাকে দায় মুক্ত বলে রায় দিয়েছে। পাকিস্তানে ধর্ম অবমাননার দায়ে মৃত্যুদণ্ডের বিধান আছে। আজকের এই ঐতিহাসিক রায়ের প্রতিক্রিয়ায় কট্টর ইসলামপন্থীদের তরফে প্রতিবাদ বিক্ষোভের ঝড় উঠেছে, হিংসাশ্রয়ী মারদাঙ্গার আশঙ্কার উদ্রেক হয়েছে। বাদীপক্ষ যুক্তিসম্মতভাবে উত্থাপিত অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে। আসিয়া বিবির বিরুদ্ধে আনীত মামলার রায়ে বলা হয়েছে সেটা। আসিয়া বিবি অবাক বিস্ময়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, আমার বিশ্বাস হচ্ছে না, আমাকে জেল থেকে বেরুতে দেবে, মুক্তি পাব আমি? প্রথম গ্রেফতার হয়েছিলেন আসিয়া বিবি ২০০৯ সালে। রায় শুনে বিস্ময় প্রকাশ করেন আসিয়া বিবি বার্তা সংস্থা এএফপির সঙ্গে কথা প্রসঙ্গে। ইসলামপন্থী অনেক কটি দল রায় প্রত্যাখ্যান করেছে। এদেরই একটি ডিফেন্স অব পাকিস্তান কাউন্সিল বলেছে এখন তারা নিজ হাতেই এর বিহিত করে নেবে। রাজধানী ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। সুপ্রিম কোর্ট এবং অন্যান্য স্পর্শকাতর এলাকাগুলোর সুরক্ষায় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। বাংলাদেশের হাইকোর্ট বিএনপির সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ না করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে, আর এই আদেশের ফলে দলটির কারাবন্দী চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজ পদে থাকতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এখন জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী তার রিপোর্টে।
বিএনপি গঠনতন্ত্রের সাত ধারায় বিধান ছিল, দুর্নীতিপরায়ণ ব্যক্তি দলের কোনো পর্যায়ের কমিটির সদস্য বা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। পরে গঠনতন্ত্রের এই বিধানটি বাতিল করে দেওয়া হয়। ৯ মাস আগে বিএনপি সংশোধিত গঠনতন্ত্র নির্বাচন কমিশনে জমা দেয়। এই গঠনতন্ত্র চ্যালেঞ্জ করে মঙ্গলবার ইসিতে আবেদন করেন মোজাম্মেল হোসেন নামে কথিত এক বিএনপি কর্মী। সে আবেদন এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এই অবস্থায় হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন মোজাম্মেল হোসেন। হাইকোর্ট প্রাথমিক শুনানি গ্রহণ করে মোজাম্মেল হোসেনের আবেদনটি 30 দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে আবেদনটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিএনপির সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ না করতে বলেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। পাশাপাশি আদালত রুলও জারি করেছেন। রুলে বিএনপি গঠনতন্ত্রে আনা সংশোধনী কেন বেআইনি ও সংবিধান পরিপন্থী হবে না তা জানতে চাওয়া হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের লালমনিরহাট থেকে আনসারুল্লাহ বাংলা টিমের আঞ্চলিক সমন্বয়কারী এবং জেএমবি সদস্য সহ 7 জঙ্গিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, জানাচ্ছেন আমাদের বগুড়া সংবাদদাতা প্রতীক ওমর।
তারা আনসারুল্লাহ বাংলা টিম ও জেএমবি সদস্য বলে র্যাব দাবি করেছে। তাদের নামে পৃথক মামলা হয়েছে। এ বিষয়ে রংপুর র্যাব 13 এর অধিনায়ক মোজাম্মেল হক বলেন,
আনসারুল্লাহ বাংলা টিমের এএসআর সদস্য, আর একজন হচ্ছে হলো উত্তর অঞ্চলের হচ্ছে সমন্বয়ক আর কি, আর একজন হচ্ছে হলো সামরিক উইং এর সদস্য, আর বাকি 2 জন সক্রিয় সদস্য, এই 5 জন। আর জেএমবি 2 জনকে ধরা হয়েছিল, এরা আগে যে আমরা অস্ত্রশস্ত্র সহ ধরছিলাম 4-5 জন, তাদের ওই সময় 160 করেছিল, তাদের 160 অনুযায়ী 2 জনকে আমরা পাইছিলাম। এদের কাছে আবার জঙ্গিবাদী কিছু বৈঠক সহ আমরা এদেরকে অ্যারেস্ট করছি।
গ্রেপ্তারের সময় তাদের কাছে 2টি বিদেশি পিস্তল, 4 রাউন্ড গুলি, বিস্ফোরক, বোমা তৈরির উপকরণ এবং জিহাদি বই পাওয়া যায়। প্রতীক ওমর, ভয়েস অব আমেরিকা, বগুড়া।
ভারতে হাশিমপুর হত্যাকাণ্ডের 31 বছর পর ওই মামলায় রায় ঘোষণা করল দিল্লি হাইকোর্ট। 1987 সালের 22 মে উত্তরপ্রদেশের হাশিমপুরে একটি মসজিদের সামনে ঘটেছিল ওই হত্যাকাণ্ড। কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষ রায়।
এই হত্যাকাণ্ডের ঘটনায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে 1996 সালে চার্জশিট পেশ হয়। চার্জশিটে 19 জনের নাম ছিল, প্রত্যেকের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, তথ্য প্রমাণ লোপাটের ধারায় মামলা রুজু করা হয়। 2006 সালে 17 জনকে দোষী সাব্যস্ত করা হয়। এই মামলাতেই ট্রায়াল কোর্টের রায় 16 জনকে দোষী সাব্যস্ত করা হয়। রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছিল উত্তরপ্রদেশ সরকার। তাদের দাবি ছিল পিএসসি জওয়ানেরা ইচ্ছাকৃতভাবে কাউকে খুন করেনি। বিচারপতি এস মুরলীধর এবং বিনোদ গোয়েলের ডিভিশন বেঞ্চেই হাসিমপুর গণহত্যা প্রসঙ্গে সেই মামলার শুনানি চলছিল। আজ রায় দিতে গিয়ে আজ 2 বিচারপতি বলেছেন, মিরাট শহরের হাসিমপুরে বেছে বেছে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরস্ত 42 জনকে গুলি করে মারা হয়েছিল। আজ তারাই মামলা রায় ঘোষণা করেন। অভিযুক্ত 16 জন পিএসসি প্রভিশনাল আর্মস কনস্টেবলারি জওয়ানের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারকরা। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
সন্ধান এবং উদ্ধার কর্মীরা খুব সম্ভব ইন্দোনেশিয়ার বিধ্বস্ত যাত্রীবাহী জেট বিমানটির মূল ভগ্নাংশের হদিশ পেয়েছেন। সোমবার ভোরে জাকার্তা থেকে উড্ডয়নের মাত্র কয়েক মিনিট পরই বিমানটি বিধ্বস্ত হয় জাভার সাগরবক্ষে। সামরিক বাহিনী প্রধান হাদি জেজান্তো বলেছেন, সাগর তটদেশের ঠিক কোন জায়গাটায় বিমানটির মূল অংশটি গিয়ে পড়েছিল কর্তৃপক্ষের দৃঢ় বিশ্বাস সেটা তারা এখন নির্ধারণ করতে পেরেছেন। উড্ডয়নের 13 মিনিটের মাথায় ওই JT-610 বিমানটি রেডারের পর্দা থেকে উধাও হয়ে যায়। নৌবাহিনীর হ্যারিস দিওকো নিউগ্রহ ইন্দোনেশীয় টেলিভিশনকে জানিয়েছেন যে 22 মিটার দীর্ঘ একটা কিছুর সন্ধান তারা পেয়েছেন মঙ্গলবার রাতে। নিউগ্রহ জানান, এখন সাগরতটের ওই জায়গাটার উদ্দেশ্যে ডুবুরি দল পাঠানো হবে। আফগানিস্তানের সামরিক একটি হেলিকপ্টার পদস্থ কর্মকর্তা সহ বিধ্বস্ত হয়েছে পশ্চিমাঞ্চলবর্তী ফারাহ প্রদেশে। আজ বুধবার ভোরের বেলায় কমসে কম 25 জনের মৃত্যু হয়েছে এতে। প্রাদেশিক সরকারের জনৈক মুখপাত্র ভয়েস অফ আমেরিকাকে জানান যে পর্বত সংকুল আনার দ্বারা অঞ্চল থেকে হেলিকপ্টারটি মাত্রই ওপরভাগে উঠেছিল, যাচ্ছিল ইরান সীমান্ত সংলগ্ন হিরাত প্রদেশ অভিমুখে। নাসের মেহরি নিশ্চিত করে জানিয়েছেন, পশ্চিমাঞ্চলবর্তী আফগানিস্তানের ডেপুটি কোর কমান্ডার এবং ফারাহ প্রাদেশিক পরিষদের প্রধান কর্তা ব্যক্তি ছিলেন নিহতদের ভেতর। বলেন, প্রতিকূল আবহাওয়াই দায়ী ওই হেলিকপ্টার বিধ্বস্তের জন্য। তালেবানরা অবশ্য দাবি করেছে যে আফগান ন্যাশনাল আর্মি এএন এর হেলিকপ্টারটি তারাই ভূপাতিত করেছে। নিরপেক্ষ সূত্র থেকে তাদের এ দাবি যাচাই করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্র ইয়েমেনে অস্ত্র সম্বরণের আহ্বান জানাচ্ছে, যাতে 3 বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা লড়াইয়ের অবসান ঘটে শান্তিপূর্ণ একটা নিষ্পত্তি লাভ সম্ভব হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস মঙ্গলবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে বলেছেন, অস্ত্র সম্বরণ হলে এ অবকাশে যুযুধান পক্ষগুলো দম ফেলতে পারবে, লড়াই থেকে মনোযোগ ফিরিয়ে জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথসের সঙ্গে কথা বলবার সুযোগ পাবে তারা, এবং ওভাবেই সমস্যার একটা হিল্লে হয়ে যেতে পারে। এরই কিছুক্ষণ পরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গ্রিফিথসের প্রতি সমর্থন ব্যক্ত করে বলেছেন, অস্ত্র সম্বরণের মধ্যে দিয়ে শান্তি আলোচনার পথ সুগম হতে পারে। বিশ্ব সংবাদ প্রচার আপাতত এখানেই শেষ হচ্ছে।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার, 1575 কিলোহার্টজ এবং ফেসবুকে। মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন থোয়ে জানিয়েছেন, আগামী নভেম্বর মাঝামাঝি সময়ে প্রথম ধাপে প্রায় 2000 রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়া হবে। বুধবার দুপুরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে মিয়ানমারের পররাষ্ট্র সচিব একথা জানান। কক্সবাজার থেকে আমাদের সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের প্রতিবেদন।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ ও মিয়ানমারের যৌথ ওয়ার্কিং গ্রুপের প্রতিনিধি দল। বুধবার দুপুরে মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন থুয়ের নেতৃত্বে মিয়ানমারের প্রতিনিধিরা কুতুপালং ক্যাম্পে অর্ধশতাধিক রোহিঙ্গা নেতার সাথে বৈঠক করেন। এ সময় মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য সৃষ্টি করা শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা ও আবাসন সহ বিভিন্ন সুযোগ সুবিধার বর্ণনা তুলে ধরেন মিন থুয়ে। রোহিঙ্গারা এ সময় নাগরিকত্বের দাবি জানান। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন থুয়ে।
To meet with the people from the camps so that I can explain what we have prepared for their return and then I can listen their voices. So they asked me about some issues and then I responded to them. For instance, the NVC, freedom of movement, education, health, and then their nationality status. So I have responded to them.
নাগরিকত্ব প্রসঙ্গে আলোচনায় মিয়ানমার যথেষ্ট কৌশলী ছিল বলে উল্লেখ করেছেন বৈঠকে থাকা রোহিঙ্গা নেতা নুরুল আলম।
তারা আর আর এক ভাগ দিয়ে রে বাইল দিয়ে রে এক লই যাই বারে দিলে আমি কেউরি সিস্টেম লই তারা আর আর কথা হই। তারা আর আর কই তখন দিলে তোমরা ঘর বাঁধ দিউম রাস্তা বাঁধ দিউম মানে মানে দাসের দাবাই দাবাই করে বলে সুযোগ করে দিউম ঘর বাড়ি ঠিক করে দিউম এই দিউম কইয়ে তা আর আসল তারা স্বল্প যদি কি হইলে
এমনকি নাগরিকত্ব প্রসঙ্গে কোন প্রশ্নের উত্তর দেননি বলে জানিয়েছেন বৈঠকে থাকা আরেক রোহিঙ্গা নেতা শফিউল্লাহ।
ওরা আরা ফসলই দেখি আরা কি রোহিঙ্গা নাকি আরা বাঙালি, রোহিঙ্গা দলে আরা চলে যাইও বাঙালির দলে আরা বাংলা সমাজ তাই যাই তো ইয়ান আরা কোয়েশ্চেন গুজিরা রিবে জব ন দে ইবে হদ দে তোমরা ডকুমেন্ট তোমরা বুঝাই দে সবগুলো আরা বর্মার যাই দে বর্মার প্রেসিডেন্টরে
রোহিঙ্গাদের দেওয়া শর্তগুলো মিয়ানমার কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়ার কথা উল্লেখ করে মিন থুয়ে নভেম্বরের মাঝামাঝি সময়ে 2000 রোহিঙ্গাকে ফেরত নিয়ে যাওয়ার কথা জানান।
We will work with the Bangladesh government to repatriate the verified people from back to Myanmar. So we have plans for their return and then we have the reception centers and transit centers as well as we will provide them necessary assistance upon their return.
রোহিঙ্গারা মনে করছেন আন্তর্জাতিক চাপে পড়ে মিয়ানমার রোহিঙ্গা ইস্যুতে আগের তুলনায় অনেক নমনীয় হয়েছে। চাপ অব্যাহত থাকলে নাগরিকত্ব নিয়ে মিয়ানমারে ফিরতে পারবেন বলে প্রত্যাশা করছেন রোহিঙ্গারা। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজার।
বাংলাদেশের বগুড়ার একটি গ্রামের মানুষ সন্ত্রাসীদের ভয়ে গ্রাম ছাড়া। গ্রামবাসী অভিযোগ করেছেন পুলিশের কাছে গিয়েও তারা কোনো সহযোগিতা পায়নি। বগুড়া থেকে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা প্রতীক ওমর।
সন্ত্রাসীদের ভয়ে প্রায় 80 পরিবার গেল এক সপ্তাহ ধরে গ্রাম ছাড়া। গ্রামে প্রবেশ করলে মেরে ফেলবে এমন আশঙ্কায় পথে পথে রাত দিন কাটাচ্ছেন বগুড়ার শাজানপুর উপজেলার সিমেনপাড়ার বাসিন্দারা। তাদের অভিযোগ, স্থানীয় সন্ত্রাসীরা জায়গা জমি অবৈধভাবে দখল করার জন্য তাদের বাড়িঘর ভেঙে গ্রাম ছাড়া করেছে। পুলিশের কাছে গিয়েও তারা কোনো সহযোগিতা পায়নি, উল্টো সন্ত্রাসীদের সাথে পুলিশ তাদের উপর অত্যাচার করেছে এমন অভিযোগ করেছেন মানববন্ধনে আসা নির্যাতিতরা।
পুলিশ লে সব অবগত আমরা দাবি করেছে বাড়িঘর সব ভেঙে ফেলে দিয়ে যাব, এখন থানা থানা কোর্ট কাছারি করছে, কোর্ট কেস করব আবার মেরে ফেলো ধরে ধরে।
সাতবারই ভাঙছে এবং লুটপাট করতে গরু বাছুর হাঁস মুরগি সব নিয়ে গেছে তারা। গ্রামের লোকজন সহযোগিতায় তারা পুলিশ দায়ের ধুয়ে মারছে, আমরা সবাই এখন ফুটপাতে থাকছি স্যার।
সাধানপুরের এসআই মাসুদ রানা বলছে 5000 টাকা দিলে আর এই তিনটা পুলিশ কমিটি আর হচ্ছে তালেব আর হচ্ছে কাদের মাস্টারের নাম এই কয়টার নাম কাটে দিলে তোকে কেসটা নেব।
এই ঘটনা সম্পর্কে বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঁইয়া বলেন,
হ্যাঁ হ্যাঁ আমি ঘটনা জানি, বিষয়টা আপনার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবারের এই মানববন্ধনে বৃদ্ধ থেকে শুরু করে কোলে শিশুদেরও দেখা যায়। তাদের হাতে কাগজে লেখা প্লেকার্ড ছিল। নির্যাতিত এসব মানুষ আবারও গ্রামে ফিরে যেতে চায়, সেজন্য প্রশাসনের সাহায্য কামনা করেন। প্রতিকমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া।
Hello.
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় শিশুদের প্রাথমিক শিক্ষা এবং স্কুলের প্রয়োজনীয় শিক্ষা কার্যক্রম। অনুষ্ঠান সঞ্চালনা করছেন তাহিরা কিবরিয়া।
ধন্যবাদ সঞ্জনা। যেমনটি শুনলেন, আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় শিশুদের প্রাথমিক শিক্ষা এবং স্কুলের প্রয়োজনীয় শিক্ষা কার্যক্রম। আমাদের সঙ্গে আজ রয়েছেন দুজন অতিথি। ঢাকা থেকে যোগ দিচ্ছেন প্রফেসর মোহাম্মদ জিয়াউল হক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। প্রফেসর মোহাম্মদ জিয়াউল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আরও যোগ দিচ্ছেন মিস ফাইজা আহমেদ, ঢাকা শিশু হাসপাতালের শিশু বিকাশ কেন্দ্রের শিশু মনোবিজ্ঞানী। মিস ফাইজা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দেশ কাল পাত্র নির্বিশেষে বিশ্বময় শিক্ষার যে কোনো বিকল্প নেই তা আমরা সবাই এক বাক্যে মেনে নিব, কিন্তু প্রকৃত শিক্ষার আলো কি সবার ঘরে ঘরে পৌঁছচ্ছে? আমাদের ছেলেমেয়েরা কি সুশিক্ষা পাচ্ছে? সম্প্রতি ইউনেস্কোর একটি হিসেব অনুযায়ী দেখা যাচ্ছে যে বিশ্বময় 617 মিলিয়ন শিশু কিশোর প্রাইমারি এবং মাধ্যমিক স্কুলে একেবারেই প্রাথমিক পর্যায়ের বই পড়তে পারে না। আবার এদের বিরাট একটি অংশ স্কুলেও যায় না। এই যে সমস্যা, এটা কেবলমাত্র একটি দেশের জন্য প্রযোজ্য নয়, এটি আমাদের সবার সমস্যা। তো চলুন আমাদের আলোচনা শুরু করা যাক। আমরা প্রথমেই দেখে নিই বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের প্রেক্ষাপটে এই পরিস্থিতিটা কীরকম। তো আমি প্রথমেই আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ জিয়াউল হক। আপনাকে
ধন্যবাদ। আপনাকে
ধন্যবাদ।
বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় গত 10 বছরে একটি ব্যাপক পরিবর্তন এসেছে। আমাদের এখানে প্রতিটি গ্রামে একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এর বাইরেও প্রায় আরো অনেকগুলি বেসরকারি পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় বা প্রাথমিক পর্যায়ে প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে একেবারে আমাদের এনরোলমেন্ট প্রায় 99% এর মতোই এনরোলমেন্ট। কিন্তু আপনি যেমনটি করে বললেন যে এই যতই তারা বয়স বাড়তে থাকে, ধীরে ধীরে এই এনরোলমেন্টের পরিমাণ ঝরে পড়ার হাতটা এটি নানা কারণে বৃদ্ধি পাচ্ছে এবং শহর এবং গ্রামের মধ্যে এই পার্থক্যটি আরো অনেক।
প্রফেসর জিয়াউল হক, আপনাকে একটু ইন্টারাপ্ট করছি আমি, কারণ আমার মনে হয় হয় আপনার না হলে মিস ফাইজা দুজনের একজনের হয়তো টেলিফোনের সাউন্ডটা একটু জোরে, অথবা আপনারা হয়তো বা আমি জানি না ফোনের কতটা দূরে আছেন, ব্যাকগ্রাউন্ডের একটা নয়েজ, একটা শব্দ খুব ডিস্টার্ব করছে। এখন হ্যাঁ আমার মনে হয় এখন একটু কমেছে। হ্যাঁ হ্যাঁ প্লিজ শুরু করুন। খুব দুঃখিত যে প্রথমেই আপনাকে থামাতে হলো আমার। আর এই আলোচনাটা শ্রোতাদের কাছে যদি আমরা ঠিকমতো পৌঁছে দিতে না পারি পুরোটাই হয়তো ব্যর্থ হয়ে যাবে, সেজন্যই আপনাকে আমার থামাতে হলো। ঠিক আছে, একটু
আমি যেমনটা বলছিলাম যে আমাদের প্রতি গ্রামে একটি করে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং আমরা আমাদের প্রায় 99% শিশুই যারা স্কুলে যাবার প্রাথমিক স্কুলে যাবার উপযোগী তারা স্কুলে যায় এবং লেখাপড়াটা শুরু করে। কিন্তু প্রাথমিক শিক্ষার যে পর্যায়টি আমাদের দেশে এখন কিন্তু পঞ্চম গ্রেড পর্যন্তই প্রাথমিক শিক্ষাকে বিবেচনা করা হয়, যদিও আমাদের শিক্ষানীতিতে এটি আমরা অষ্টম গ্রেড পর্যন্ত নিয়ে এসেছি, কিন্তু সকল স্কুলে এটি আমরা ব্যবস্থা করতে পারিনি। পঞ্চম শ্রেণীতে যখন আসে তখন আমাদের এর মধ্যে প্রায় শতকরা 10% এটা ড্রপ আউট হয়ে যায়। আবার পঞ্চম শ্রেণী থেকে যখন আপনি অষ্টম শ্রেণীতে আসেন তখন পুরানি থেকে 20% আমাদের ড্রপ আউট হয়ে যায়। এটি নানা কারণে আমাদের হচ্ছে, কিন্তু তারপরেও প্রাথমিক শিক্ষা এবং শিক্ষার যে বিস্তার, আমাদের যে মৌলিক যে উদ্দেশ্যগুলি আছে সেই উদ্দেশ্যগুলি আমরা ধীরে ধীরে বাস্তবায়নের দিকে যাচ্ছি বলে আমার ধারণা।
তো আপনি যেরকমটি বলছিলেন যে প্রতিটি গ্রামে, কিন্তু শিক্ষা কার্যক্রমের ব্যাপারটা যেটা আছে, কি কি বিষয়গুলো অন্তর্ভুক্ত এবং কি বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকার কারণে শিশুদের পড়াশোনার দিকটা এগিয়ে যাচ্ছে অথবা শিশুরা পিছিয়ে পড়ছে, সেই বিষয়টা কি একটু তুলে ধরবেন?
হ্যাঁ, সেটি কিছুটা আপনাকে বলা যায় যে প্রাথমিক শিক্ষা আমরা যে বিষয়গুলির উপর গুরুত্ব দিই সেটি হচ্ছে তার মৌলিক আমাদের যে মাতৃভাষা, প্রথম যে ল্যাঙ্গুয়েজ ভাষার উপরে সেখানে দক্ষতা অর্জনের জন্য এবং এটি ব্যবহার করবার জন্য উদ্যোগ নেওয়া হয়। বিদেশি ভাষা ইংরেজি ভাষারও সাথে আমাদের শিক্ষার্থীদের পরিচয় করে দেওয়া হয়, গণিতের উপর পরিচয় করে দেওয়া হয়। এরপর এর বাইরে নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা ইত্যাদি বিষয়ের সাথেও সম্পৃক্ত করা হয়। মূল বিষয়টা হচ্ছে যে আমাদের সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তনের কারণে মানুষের মধ্যে যে চিন্তাটি হয়েছে সেটি হচ্ছে সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো দরকার এবং শিক্ষাই হচ্ছে তার জীবনে দাঁড়ানোর জন্য প্রধান অবলম্বন। সে কারণে শিক্ষা প্রতিষ্ঠানের দিকে বা শিক্ষার দিকে আমাদের ছেলেমেয়েরা আগ্রহী হচ্ছে, অভিভাবকরাও আগ্রহী হচ্ছে।
অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি মিস ফাইজা আহমেদ আপনার কাছে। আমরা শুনে নিলাম প্রফেসর জিয়াউল হকের কাছে যে প্রাইমারি স্কুল কতগুলো আছে এবং কিভাবে এই স্কুলগুলো পরিচালিত হচ্ছে, কিন্তু শিশুর মানসিক বিকাশ অথবা শিক্ষার দিকগুলো মাতৃগর্ভে থাকা, আজকাল বলা হয় যে মাতৃগর্ভে থাকাকালীনই শিশু অনেক কিছু শুনতে পায়, কিন্তু তার পরবর্তীতে যখন একটি শিশু ভূমিষ্ঠ হয় তার পরপরই কিন্তু শিশু শিক্ষা চলতে থাকে। এবং এই যে গুরুত্বপূর্ণ সময়টা, বলা হয় যে মা যত বেশি কথা বলবেন শিশুর সঙ্গে শিশু তত শিখবে, যদিও সে কথা বলতে পারে না, সে অনেক কিছুই করতে পারে না। তো এই বিষয়টির উপরে একটু আলোকপাত করবেন কি?
ধন্যবাদ আপা আপনাকে এত সুন্দর বিষয় উপস্থাপন করার জন্য। এটা আপনি একদম ঠিক কথাই বলেছেন। আসলে মাতৃগর্ভে যখন শিশুর ভ্রূণটি তৈরি হয় যে মুহূর্ত থেকে, সেই মুহূর্ত কিন্তু তার কিছু সেন্সও তৈরি হয়ে যায়। এই সেন্স গুলো দিয়ে সে কিন্তু বাইরের জগৎ সম্পর্কে বেশ কিছু ধারণা তার তৈরি হয়ে যায়। যেমন মা যদি আনন্দে থাকে সে বুঝতে পারে, মা যে শব্দগুলো বলছে, যে শব্দ উচ্চারণ করছে, আশেপাশে যে ধরনের পরিবেশে সে থাকছে সেটা সম্পর্কেও তার একটা ধারণা তৈরি হয়। এই যে ধারণাটা তৈরি হয় এটা তার মানসিক বিকাশের উপর একটা প্রভাব ফেলে এবং পরবর্তীতে তার কিরকম সে সামাজিক সম্পর্ক কিভাবে তৈরি করবে, তার আত্মবিশ্বাস কতটা থাকবে এবং তার পড়ালেখা ও চাকরি জীবনের সার্থকতার সাথেও এটা একটা সম্পর্কযুক্ত। তো সেই জায়গা থেকে আমরা হয়তো মনে করি যে বাচ্চাকে যখন আমি স্কুলে ভর্তি করলাম বা স্কুলে দিব তখন থেকে তার পড়ালেখাটা শুরু হচ্ছে, বিষয়টা আসলে তা না। সে যখন দলবদ্ধভাবে আরো অনেক শিশুদের সাথে পড়ালেখা করবে, এই দলবদ্ধ থাকা, তাদের সাথে মিলেমিশে চলা, এই শিক্ষাটা কিন্তু আসলে খুব ছোট। মানে এক মাসের একটি শিশু সে সময় মা তার চোখে বরাবর যে তার সাথে কথা বলবে, তার সাথে হাসবে, তখন সে সামাজিক ভাবে একটা সেন্স করতে পারবে যে একটা পজিটিভ এনভায়রনমেন্ট তার জন্য আছে এবং সেও তখন আরেকজনের দিকে তাকাবে, বিভিন্ন রকম শব্দ করবে, হাসবে, সে তখন ভালো বোধ করবে। এই যে তার শেখার পরিক্রমাটা শুরু হলো এটাই কিন্তু আসলে চলমান থেকে যায়। কিন্তু একটা শিশুকে যদি আমরা আলাদা করে রাখি শুরু থেকে, যে ওকে ছোট, কিছু বোঝে না, ওকে সময় মতো খাওয়াবো, আমি পরিষ্কার করে দিব, এটাই আসলে মূল বিষয় না। এটা যখন করা হয় একটা সময় পর্যন্ত যদি ওকে আমরা আলাদা করে রাখি, ও আসলে বিষয়গুলো শিখতে পারবে না। এবং আমরা ভাবি ছোট বাচ্চা, ওকে কেন আমার বলতে হবে, ওকে ঘুম থেকে তুলে খাইয়ে দিলাম, ঘুম থেকে তুলে গোসল করিয়ে দিলাম, তা না, খাওয়ানোর সময় আমি ওকে কি খাওয়াচ্ছি সেটা বলে খাওয়াবো। গোসলে দেওয়ার আগে বলতে হবে যে বাবু এখন তোমার গোসলের সময়, তোমাকে আমি এই কাপড়টা পরাতে যাচ্ছি, পানির শব্দটা শোনানো যেতে পারে, তাহলে সেটা পরিবেশের সাথে পরিচিত হচ্ছে, তৈরি হচ্ছে অনেকগুলো শব্দ ভান্ডার তার তৈরি হচ্ছে। এভাবে করেই আসলে তার প্রাথমিক শিক্ষাটা শুরু হচ্ছে।
আর তাছাড়াও কি আমার আমরা যেটা বলা হয়ে থাকে বা আমরা যেটা জানি যে শিশুকে যত বেশি ভোকাবুলারি বা শব্দ বলা হয়, যেরকম খুব ছোট বয়স থেকেই ছমাসের মধ্যেই তার অনেক কিছু জ্ঞান, যেভাবে রঙের একটা ধারণা অথবা শেপস, এই সমস্ত অনেকটা হেল্প করে কি? আপনি একটু বিস্তারিতভাবে আর একটু
বলছিলাম যে আমার বাচ্চাকে যখন বাচ্চাকে গোসল করাতে যখন নিয়ে যাওয়া হচ্ছে, তখন যখন বলা হয় লাল জামাটা দিচ্ছি, যখন বলা হয় লাল জামা, আজকে তুমি লাল জামা পরবে, তখন কি তোকে লাল জামাটাও দেখানো হচ্ছে, তাহলে রঙের একটা ধারণা তৈরি হচ্ছে। বল দিয়ে যখন খেলা হচ্ছে, বলটা নিয়ে যখন বলা হচ্ছে বল, এটা একটা গোল বল, বাচ্চাটার একটা আকৃতি সম্পর্কে ধারণা তৈরি হচ্ছে।
এই বিষয়টি আমার মনে হয় আনা দরকার ছিল এই কারণেই যে প্রাথমিক শিক্ষা শুরু হওয়ার আগে যদি একটি বাচ্চার ধারণা হয়ে যায় যে কি ধরনের রং হতে পারে, কি ধরনের শেপ হতে পারে, আকার হতে পারে, অথবা কতগুলো ফুলের নাম সে জানে, কতগুলো পাখির নাম জানে, এই যে আগ্রহ সৃষ্টি করা, এটা একটা বাচ্চার জন্য যখন প্রাইমারি স্কুলে তারা যাবে সেই পরিপ্রেক্ষিতে অনেক বেশি দরকার হয়। আমি প্রফেসর জিয়াউল,
হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, যদি বলা হয় একটাকে যদি আমি গোল আকৃতি শেখাই, তিন কোণা চার কোণা লম্বা এবং আড়াআড়ি দাগ শেখাই, এগুলো সবকিছু একটা বাচ্চা লিখতে পারছে, তো এ কারণে এটা আগে শেখানোর প্রয়োজন আছে।
অনেক ধন্যবাদ। তো আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি যে আব্দুল কুদ্দুস, উনি লিখেছেন যে বাংলাদেশের চলমান প্রাথমিক শিক্ষা কার্যক্রমের ইতিবাচক ও নেতিবাচক দিক এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে করণীয় বিষয়গুলো আলোচনা করলে ভালো লাগবে এবং অনুরোধ জানাচ্ছি। তো প্রফেসর জিয়াউল হক, আপনার কাছে যাচ্ছি। ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলোর কথা উনি জানতে চেয়েছেন।
আমাদের ইতিবাচক দিক তো অনেকটা ইতিবাচক দিক আছে, যেমনটা আমরা শুনলাম আমাদের শিশু মনোবিজ্ঞানীর কাছ থেকে, প্রাথমিক শিক্ষা মূলত পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রাতিষ্ঠানিক যে শিক্ষাটি দেওয়া হয়, আমরা মূলত পাঁচ বছর বয়স থেকে শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক যে শিক্ষা কার্যক্রমটা শুরু করি, প্রাথমিক শিক্ষা হিসাবে আমরা বিবেচনা করি। এখানে কিন্তু তাকে কোন ধরনের শুধুমাত্র তাকে শেখানো হয় যে খেলাধুলা বা কিভাবে রং কিনতে হয় যেটা বললেন, বা এভাবে একটা আনন্দময় পরিবেশে সে সময় কাটায়। যখন ছ বছর তার বয়স হয় তখনই শুধুমাত্র সে প্রতিভূমিতে আসে এবং আসার মধ্যে দিয়ে একজন শিশুকে তার সৃজনশীলতা, তার সৌন্দর্য চেতনা, তার যে সুকুমার বিক্রিগুলি আছে সেগুলি বিকাশের ক্ষেত্রে প্রতিষ্ঠান একটি বড় ভূমিকা পালন করে। এবং ইতিবাচক দিকটা হচ্ছে যে আমাদের একেবারে প্রান্তিক অঞ্চলে আমাদের সন্তানেরা বা আমাদের শিশুরা শিক্ষার সাথে সম্পর্ক যুক্ত হয়েছে, বিশেষ করে নারী শিক্ষার ক্ষেত্রে একটি ব্যাপক জাগরণ তৈরি হয়েছে। আপনি যদি আমাদের পরিসংখ্যান দেখেন তাহলে দেখবেন একেবারে আমাদের স্কুল সার্টিফিকেট, যেটি আমরা SSC 10 বছর পরে পরীক্ষা দিলেই, সেখানেও কিন্তু ছেলেদেরকে মেয়েদের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে।
কিন্তু কেন এই ক্ষেত্রে আপনাকে একটু থামাতে চাচ্ছি যে কেন নারীদের বালিকারা এগিয়ে আসছে বা তার পরিবার এনকারেজ করছে একটি মেয়েকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, কিন্তু ছেলেরা কেন পিছিয়ে আছে?
ছেলেরা পিছিয়ে আছে বিষয়টা সেরকম নয়, ছেলেরাও ঠিক আছে, দুই চার চার পার্সেন্ট দূরে চলে যাচ্ছে, আগে যেটা অনেক কম ছিল 25-30% ছিল, সেটি এখন প্রায় 50% মধ্যে চলে আসছে। এর অনেকগুলি কারণ আছে, একটি হচ্ছে একেবারে প্রান্তিক অঞ্চলে প্রাথমিক শিক্ষা থেকে আপনি জানেন যে সরকার বিনামূল্যে শিক্ষার্থী তাকে বই দিচ্ছে, তাকে বৃত্তি দেওয়া হচ্ছে, উপবৃত্তি দেওয়া হচ্ছে, আর বিশেষ করে মেয়েদের যে সুবিধাগুলি আছে, তাদের যে অর্থনৈতিক কার্যক্রমের সাথে যে সম্পৃক্ত হওয়ার যে বিষয়টি আছে, সামাজিক যে নিরাপত্তার জায়গাটি আছে, সেই জায়গাটিও অনেক বেশি, আগের চেয়ে অনেক বেশি জায়গায় আমরা চলে এসেছি। আর বর্তমান সময়ে আমাদের যারা অভিভাবক আছেন, বিশেষ করে এই প্রান্তিক অঞ্চলের প্রান্তিক জনপদের যে মায়েরা আছেন, তারা কিন্তু নিজেরা এটা বুঝতে পারছেন যে তার সন্তানকে যদি শিক্ষার আলোয় আলোকিত করা না যায়, তাহলে সে নিজের পায়ে দাঁড়াতে পারবে না, এবং নিজের পায়ে যদি দাঁড়াতে পারে তার জীবনটা অন্ততপক্ষে কাটতে হয়তো বা ভালো হতে পারে, এছাড়া একটি আশার আলো দেখে। এবং সরকারের যে সমর্থন, এই দুটি মিলেই কিন্তু প্রান্তিক জনপদের আপনার মেয়েরা শিক্ষার সাথে আসছে, একই সাথে ছেলেরাও আসছে, সমানভাবেই সমান তালি এগিয়ে যাচ্ছে।
অনেক ধন্যবাদ আমাদের জীবন,
এটি কিন্তু আমাদের একটি বড় ইতিবাচক। আবার লক্ষ্য হচ্ছে আমাদের শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার মধ্যে কিছু পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে, বিশেষ করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মান, শিক্ষকদের মান। শহর বা নগরে যেভাবে আমরা ভালো সম্পন্ন শিক্ষক পাই, গ্রাম অঞ্চলে কিন্তু সেভাবে পাই, ফলে একই সিলেবাস একই পাঠ্যসূচি যখন অনুসরণ করতে যাই, তখন মেধা সমপরিমাণ থাকলে জ্ঞান অর্জনের পরিমাণের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের শিশুরা গ্রাম অঞ্চল
অনেক গ্রামাঞ্চলে যে ভালো শিক্ষক পাওয়া যাচ্ছে না, এটা কি বেতনের জন্যই কেউ যেতে চায় না বা কি কারণ?
বেতনটা আসলে
এটা কি মূল বিষয়
না? বেতন আপনার শহর অঞ্চলেও শিক্ষকদের যেভাবে বেতন দেওয়া হয়, গ্রাম অঞ্চলেও শিক্ষকদের সমান বেতন দেওয়া। আমি তো আপনাকে প্রথমেই বলেছি যে আমাদের 65,000 চেয়েও মনে হয় কিছু বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। আমাদের ওই অঞ্চলগুলিতে অনেকটা শিক্ষকের সংকট থাকে, কিংবা মানসম্পন্ন শিক্ষক আমরা পাইনি, এবং এরপরে যখন তারা মাধ্যমিক স্তরে যায় বা ওই জায়গায় তাদের সুযোগটা আরো
জি। কিন্তু গ্রামীণ আমাদের, আমরা জানি যে বাংলাদেশে অসংখ্য গ্রাম, অসংখ্য ছোট শহর রয়েছে, ঢাকা কেন্দ্রিক বা নগর কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় আমরা জানি যে প্রভূত উন্নতি হয়েছে, এবং সরকারও প্রাথমিক পর্যায়ে শিক্ষা অবৈতনিক করেছেন এবং আরও অন্যান্য সুবিধা, ফ্রি বইপত্র দেওয়া হচ্ছে। তা সত্ত্বেও আমরা যদি, আপনি যেরকম বলছিলেন যে প্রান্তিক অঞ্চলে দেখা যাচ্ছে যে সেইভাবে এগিয়ে নেই, প্রফেসর আপনার জিয়াউল হক, আপনার আমার মনে হয় আপনি কি স্পিকারে বা কিছু একটা বাতাসের শব্দ যেটা ইন্টারফেয়ার করছে। হ্যাঁ, একটু যদি, আমার মনে হয় স্পিকার যদি বন্ধ করে দেন, আমার মনে হয় আওয়াজটা একটু ভালো হবে, তাতে করে আমাদের দর্শক শ্রোতারা ভালো শুনতে পাবেন এবং উপকার হবে। এখন মনে হয় একটু বেটার। হ্যাঁ, এখন বেটার। ওই শশ করে যে আওয়াজটা হচ্ছিল বাতাসের, প্রচন্ড বাতাসের মনে হচ্ছিল। আচ্ছা, যে সেটা হতে পারে, যাই হোক। তো আমি আরেক আলোচনার অন্য পর্বে যাওয়ার আগে আমি কয়েকটি ইমেল পড়তে যাচ্ছি, ফেসবুক থেকে মন্তব্য পড়তে যাচ্ছি, যাতে করে আরো একটু সহজ হয়ে যাবে হয়তো বা। আব্দুল মান্নান লিখেছেন, আমার মনে হয় দেশের সকল স্কুল কলেজ ইংলিশ মিডিয়াম করা হলে শিক্ষা নেওয়ার পর মানুষের উপকার আসবে। মাসুম বিল্লা মাজেদ লিখেছেন, শুভেচ্ছা, ভালো একটা বিষয় আজকের আলোচনায় আনা হলো। আগের তুলনায় বর্তমান সময়ে সরকারি প্রাথমিক স্কুলের চাইতে বেসরকারি স্কুল মুখর হতে দেখা যায়, তার কারণ কি? ঠিক বুঝতে পারলাম না, হয়তো বা বলতে চাচ্ছেন বেসরকারি স্কুলগুলো ভালো হচ্ছে বা স্কুলমুখী হতে চাচ্ছেন সবাই, বা ছেলেমেয়েদের বেসরকারি স্কুলে পাঠাতে চাচ্ছেন, সেটাও হয়তো হতে পারে। এটা হচ্ছে মাসুদ কামাল মাজিদকে আমরা ধরার চেষ্টা করছি টেলিফোনে, উনি যদি আরও কিছু বলেন। তারপরে আরেকজন লিখেছেন, আব্দুল কালাম লিখেছেন, এই অবৈধ সরকারের অধীনে কোনো মূল্য কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যাই হোক, আমরা নির্বাচন নিয়ে কথা বলছি না শ্রোতবন্ধুরা, আমরা কথা বলছি প্রাথমিক শিক্ষা নিয়ে। এবং এই প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অনেক ছেলে মেয়ে শিক্ষার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। তো এই যে মন্তব্যগুলি আমরা পড়েছি, সেদিকে আমরা দৃষ্টি দিতে চাই প্রফেসর জিয়াউল হক।
হ্যাঁ, এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যার মন্তব্য করেছেন যে বেসরকারি স্কুল এর প্রতি আগ্রহটা বাড়ছে। মূলত প্রাথমিক বিদ্যালয়ের বেসরকারি স্কুল একেবারেই কম, এটি নগর কেন্দ্রিক, ঢাকা মহানগর কিংবা বড় জেলা সদরে সেখানে আপনার কিছু বেসরকারি স্কুল আছে যেগুলি প্রাথমিক পর্যায় থেকে পাঠদান করে এবং এগুলিও এক ধরনের মানসম্পন্ন স্কুল। আর ফলে ওই প্রতিষ্ঠানগুলিতে অভিভাবক এবং শিক্ষার্থীদের ভিড়টা কিছুটা বেশি থাকে আমাদের প্রচলিত যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে, এটা ঠিক। কিন্ডার গার্ডেন নামে আরো একটি এই প্রাথমিক পর্যায়ে শিক্ষা দান করা হয়, এখানেও শিক্ষার্থীরা অভিভাবকদের ভিড় থাকে। এটি মূলত নগর এবং শহর কেন্দ্রিক, এবং আমার কাছে যেটা মনে হয় এটি হচ্ছে যে মানুষের যে অর্থনৈতিক অবস্থার ক্রমাগত ভাবে পরিবর্তন হচ্ছে সে কারণেই তারা এদিকে ধাবিত হচ্ছে, এটি আমার কাছে একটি মনে হয়। আর যিনি ইংলিশ মিডিয়ামের কথা বলছেন, ইংলিশ মিডিয়াম ঠিক বিষয়টা সেরকম নয়, আমাদের মাধ্যমিক পর্যায় থেকে ইংরেজি ভার্সনটি আমরা আমাদের আছে এখানে, যেটি ঠিক বাংলায় যেটি আমরা পড়াই তারই একটি ইংরেজি ভার্সন। ইংরেজি ভার্সনটা আমাদের সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে চালু করা সম্ভব নয়। আর এখানে আরো একটি সমস্যা আছে, সেটি হচ্ছে যে মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করা এই বয়সে যতটা উপযোগী, আমার কাছে মনে হয় যে অন্য আর একটি ভাষায় শিক্ষা গ্রহণ করা তার জন্য অনেকটা কঠিন হয়ে পড়বে।
অনেক ধন্যবাদ। আমাদের আমাদের লাইনে শাহাদাত হোসেন সবুজ আছেন, আমরা দেখিনি। আমাদের একজন শ্রোতা লিখেছেন যে আন্তর্জাতিক পর্যায়ে কি অবস্থা সেটাও আমরা জানতে চাই। নিশ্চয়ই শুধু শিশু কিশোরদের এই যে পড়ার প্রতি অনীহা অথবা প্রাথমিক বিদ্যালয়ে ঝরে যাওয়ার হার যে বেড়ে যাচ্ছে সেটা শুধুমাত্র বাংলাদেশ অথবা দক্ষিণ এশিয়ার সমস্যা নয়, এটা আফ্রিকার সমস্যা, এটা নানা জায়গার সমস্যা। তো আমেরিকায় কি অবস্থা সেটা আমরা জেনে নিব। আমাদের টেলিফোনের অপর প্রান্তে আছেন এবং স্কুল সিস্টেমের সঙ্গে যুক্ত রয়েছেন শাহাদাত হোসেন সবুজ। ওনার কাছ থেকে আমরা জেনে নিতে চাই যে আমেরিকার স্কুলের, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের অবস্থাটা কীরকম। শাহাদাত হোসেন সবুজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আসরে।
ধন্যবাদ। হ্যাঁ, একজন শ্রোতা যেমনটি বলছিলেন যে স্কুল থেকে ঝরে পড়ার বিষয়টি, দেখুন যুক্তরাষ্ট্র পৃথিবীর উন্নত একটি দেশ, এখানেও কিন্তু প্রাথমিক স্কুলে ঝরে পড়ে ছেলেমেয়েরা, এখান থেকে ড্রপ আউট হয় প্রায় 8%। নিউ ইয়র্ক সিটি পাবলিক স্কুলে 8% ছেলে মেয়ে স্কুল থেকে ড্রপ আউট।
এটা এখন কোন বয়সে এবং কোন স্কুলে? এখানে তো তিনটা ভাগ আছে, আপনার এলিমেন্টারি আছে, প্রাথমিক, প্রাথমিক
না না প্রাথমিক, মাধ্যমিক এবং প্রাথমিক এবং মিডল স্কুল বিদ্যালয় মিলে মিলে 8%।
এটা কিন্তু এই অংশ, এই অঙ্কটা কিন্তু বিশাল আমেরিকার জন্য, কারণ আমেরিকা কোনো ছাত্র ছাত্রী স্কুলে যাবে না এটা ভাবা যায় না। সে যত প্রত্যন্ত অঞ্চলে থাকুক, পাহাড়ে থাকুক অথবা যে কোনো রিমোট এরিয়াতে থাকুক, এটা কিন্তু একেবারে নো নো অবস্থা, তাই না?
হ্যাঁ, সেটাই। এবং দেখুন, আমি শুনছিলাম বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কথা, আমি নিজেও বাংলাদেশে বড় হয়েছি, এবং প্রফেসর জিয়াউল হক ব্যাখ্যা করছিলেন, বিশ্লেষণ দিচ্ছিলেন, তথ্যগুলো দিচ্ছিলেন। কিন্তু আমরা যদি পুরো পৃথিবীর চিত্রটা দেখি, বিশেষ করে আমি যুক্তরাষ্ট্রের কথা যদি বলি, যে এখানে 10টি চ্যালেঞ্জ বলা হয়েছে শিক্ষা ব্যবস্থায়, প্রাথমিক শিক্ষা ব্যবস্থায়, মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায়। এই 10টি চ্যালেঞ্জের মধ্যে আমি দারিদ্রতার কথা বলবো, দারিদ্রতা রয়েছে, অভিভাবকের সম্পৃক্তি, এই দুটো জিনিসকে আমি নিয়ে আসছি এই কারণে এগুলো কিন্তু বাংলাদেশেও রয়েছে। যুক্তরাষ্ট্রে 22% শিশু যারা স্কুলে যায় তারা দারিদ্রতার মধ্যে বাস করে, এত উন্নত দেশেও সেখানে অভিভাবকের সম্পৃক্তিটা একটি বড় বিষয়। তো অন্যান্য বিষয়ের সাথে দারিদ্রতার যদি মোকাবেলা না করা যায়, অভিভাবকরা যদি সম্পৃক্ত না হন, তাহলে কিন্তু কোনোভাবেই শিক্ষা ব্যবস্থাকে সামনের দিকে নেওয়া যাবে না। সে যতই উন্নত দেশ হোক, সে যতই টেকনোলজিক্যালি সেখানে আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি না কেন, এটা কিন্তু একটি বড় সমস্যা। এবং আরেকটি বিষয়ে আমি একটু নিয়ে আসতে চাই অন্য দৃষ্টিকোণ থেকে, সেটি হচ্ছে দেখুন বাংলাদেশে যেমন প্রফেসর জিয়াউল হক যেমনটি বলছিলেন এবং আরেকজন মনোবিজ্ঞানী বলছিলেন যে শিশুর শিক্ষাটা শুরু হয় অনেক আগে থেকে, পরিবার থেকেও শিক্ষা থেকে শিক্ষা শুরু হয়। কিন্তু পরিবারে যারা শিক্ষা দেবেন, যেই বাবা মা যারা কাছাকাছি থাকবেন, আমাদের বর্তমানের অর্থনৈতিক ব্যবস্থা সেই বিষয়টাকে কি সহযোগিতা করে? কি বাংলাদেশ বলুন কি নিউ ইয়র্কে বলুন, বাবা মা দুজনকে কিন্তু সমান গতিতে ছুটতে হচ্ছে জীবিকার তাগিদে, এবং সেই কর্মজীবী বাবা মার ছেলে মেয়েরা কতটুকু ভালো করতে পারবে যদি না পরিবার থেকে সেই সহযোগিতাটা দেয়া যায়? এটি কিন্তু একটা বৈশ্বিক সমস্যা। অর্থনৈতিক কাঠামোটা আমরা এমন ভাবে দাঁড় করিয়েছি সেখানে কোনো বাবা মাই তার
সেটা একটা তো কারণ আছেই, এটা একটা বিশাল কারণ যে বাবা মার ব্যস্ততার কারণে অনেক সময় শিশুদের যেই মনোযোগটা শিশুদের প্রতি দেওয়া উচিত আমরা দিতে পারি না, এবং অহরহই আমরা কাজের পেছনে ছুটছি এবং জীবিকার পেছনে ছুটছি। সেটা তো করতে হবে, যেহেতু বাড়িতে তো খাবার আনতে হবে সেই কারণে অনেকেরই করতে হবে, কিন্তু তারপরেও কিছুটা সময় যখন থাকে তখন হয়তো বা বাবা মা এই বিষয়টা চিন্তা করতে পারে। কিন্তু সাজ্জাদ হোসেন সবুজ, আপনার কাছে আমার জানতে ইচ্ছে করছে যে এই যে 8% শিশু কিশোর স্কুলে যাচ্ছে না, এটার একটা কারণ আমরা জানি, কিছুটা জানি যে হোমওয়ার্ক অনেক সময়ই করে না, এবং হোমওয়ার্ক যতটাও বা করে খুব দায় সারা গোছের করে আমেরিকায়, এবং আমেরিকার যে প্রতিটি অঞ্চলের স্কুল ভালো সেটাও নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পূর্বাঞ্চলের স্কুলের অবস্থা অনেক বেশি ভালো মধ্যাঞ্চল থেকে, অথবা ক্যালিফোর্নিয়ার কিছু অঞ্চল আছে যে স্কুল একেবারেই খারাপ, বিশেষ করে সরকারি স্কুলগুলো। তো এ সম্পর্কে একটু আলোকপাত করবেন কি?
নিশ্চয়ই, দেখুন আমি যদি পুরো আমেরিকার প্রাথমিক বিদ্যালয়ের দিকে দৃষ্টি ফেলাই, তাহলে আমি দেখব যে এই বছর 5,66,00,000 শিশু প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছে, এবং এই 5 কোটি শিশুর মধ্যে পাবলিক স্কুলে অর্থাৎ সরকারি স্কুলে যাচ্ছে 5 কোটির মতো ছেলে মেয়ে, এবং প্রাইভেট স্কুলে যাচ্ছে 59,00,000 মাত্র, প্রপোর্শনালি অনেক কম। তো এই যারা সরকারি স্কুলে যাচ্ছে সেখানে শিক্ষার মান একরকম, আর প্রাইভেট স্কুলে যেখানে সেখানে শিক্ষার মানটা কিন্তু আরেক রকম। তার কারণ আমরা দেখেছি যে শিক্ষার বাজেট কিন্তু প্রতিবারই কিন্তু কমিয়ে দেওয়া হচ্ছে, এবং এই বাজেট কাট করার কারণে কমিয়ে দেওয়ার কারণে শিক্ষা ব্যবস্থায় অথবা একটি স্কুলে আমরা যথেষ্ট পরিমাণে শিক্ষক পাচ্ছি না, এবং অন্যান্য যারা শিশুদের সহযোগিতা করবে সেই ধরনের মানুষদেরকে হায়ার করা যাচ্ছে না। তো এতে করে কিন্তু শিক্ষার মান কমে যাচ্ছে, এবং পুরো আমেরিকার যদি গড় শিক্ষা প্রাথমিক শিক্ষার দিকে আমরা তাকাই তাহলে কিন্তু সেটা মোটেও কিন্তু ভালো নয়। যুক্তরাষ্ট্রের উচ্চ শিক্ষা সেটা অনেক,
সেটা অন্য জিনিস, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি না,
ওদিকে আমরা যাব না।
হ্যাঁ, সাজ্জাদ হোসেন সবুজ আপনি লাইনে থাকুন, অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি এখন ফাইজা আপনার কাছে, যে প্রফেসর জিয়াউল হক একটি কথা বলেছিলেন যে প্রাথমিক পর্যায়ে ইংলিশ মিডিয়াম অথবা ইংরেজির ওপরে খুব একটা এমফেসিস দেওয়া হচ্ছে না। তো যেহেতু দুটো ভাষা, বাংলা ভাষা এবং ইংরেজি ভাষা, দুটো ভাষায় একসঙ্গে ঠিক পড়াটা সেরকম মনে করা হচ্ছে যে এটা ঠিক হবে না, বাচ্চাদের উপরে চাপ দেওয়া হবে। কিন্তু আজকাল যেটা বলা হয় যে না একটি ভাষা কেন, শিশুরা অনেক ভাষায় একসঙ্গে শিখতে পারে, সে বিষয়টি আপনি বলবেন কি? এই ক্ষেত্রে বাংলাদেশে যে ইংরেজি শিক্ষায় অনেক শিশু, শুধু শিশু না আমরা অনেকটাই পিছিয়ে আছি, তো এই ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ইংরেজির উপরে এমফেসিস করাটা কি উচিত বা অনুচিত, কি হতে পারে, আপনার কি মতামত?
এখানে বিষয়টা যেটা হয়েছে, একটা বাচ্চা যখন, একটা শিশু যখন তার ভাষা শিক্ষাটা করে, প্রথমত সে একটা টেমপ্লেট নিয়ে মানে বড় হয়, সে মায়ের ভাষাটা, তো সে প্রথমে তার মায়ের ভাষাটা শিক্ষা করবে, কিন্তু সে যখন তার একাডেমিক অ্যাক্টিভিটিতে যাবে, পড়ালেখা যখন করতে যাবে, তখন কিন্তু তার এতটুকু ডেভেলপমেন্ট হয়ে যায় যে সে বেশ কয়েকটা ভাষা একসাথে শিখতে পারবে, এবং যখন কয়েকটা ভাষার সাথে সে একই সাথে পরিচিত হয়, যেমন বাংলা তো সে পাচ্ছেই, বাংলায় তার দখল আছে, এবং একই সাথে যদি আরেকটি ভাষা যেমন ইংরেজি যদি তাকে শেখানো হয়, এখানে কিন্তু তার যে কগনিটিভ ব্রেনের যে পোর্শনটা এবং লিঙ্গুইস্টিক যে পোর্শনটা আছে, এটা অনেক বেশি স্টিমুলেটেড হয়, অনেক বেশি উদ্দীপিত হয়।
তো আপনি বলতে চাচ্ছেন যে এটা 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 ইতিবাচক দিক,
জি, এটা ইতিবাচক দিক।
তো প্রফেসর জিয়াউল হক, আপনি তো ঢাকা শিক্ষা বোর্ডে আছেন, তো এই বিষয়টি কি আপনারা ভেবে দেখবেন বা এই বিষয়টি নিয়ে আরো কি চিন্তা ভাবনা করবেন?
আমি আমি আপনার আসলে বিষয়টি সেভাবে বলিনি, বাংলার সাথে ইংরেজিটাকে পড়তে হবে, এটা যেমন ঠিক আছে, আমরা অন্যান্য যে বিষয়গুলি পড়াই, যেমন গণিত পড়াই, আরো যে বিষয়গুলি আমাদের আছে পড়ানো হয়, ইতিহাস পড়ানো হয়, ভূগোল পড়ানো হয়, এই বিষয়গুলি তারা বাংলা মাতৃভাষায় পড়বে, সেটাই আমি বোঝার চেষ্টা করেছি। তাকে তো অবশ্যই ইংরেজি বা আরেকটি দ্বিতীয় ভাষা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যদি পারে বা আরো একটি ল্যাঙ্গুয়েজ যদি পারে, সেটি সে শিখতে পারে, তাতে কোনো সমস্যা নেই।
অনেক ধন্যবাদ, জি জি বলুন। আমাদের আসলে টেলিফোনের অপর প্রান্তে অনেক অনেক শ্রোতা রয়েছে, আমরা শ্রোতাদের একটু প্রশ্ন নিয়ে তারপর আপনার কাছে আবার ফিরে আসছি। হ্যালো, লিয়াকত হোসেন, আপনি শুনতে পাচ্ছেন?
জি, আমি শুনতে পাচ্ছি।
জি বলুন, আপনার প্রশ্ন বলুন, খুব ছোট করে, আমাদের সময় হাতে একদম কম।
আমি লিয়াকত আলী, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে বলতেছি।
হ্যাঁ হ্যাঁ,
আমাদের দেশের বর্তমান যে সিচুয়েশন, বছরের প্রথম দিনে বাংলাদেশে বই দেওয়া হয় প্রত্যেকটা প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল পর্যন্ত, এটা সরকারের ভালো উদ্যোগ, আমাদের শিক্ষার অনেক মান এই দিকে আগাতেছে। সাথে সাথে প্রাথমিক শিক্ষাটা যদি যেভাবে সরকারি স্কুল গুলাতে, সরকার প্রত্যেকটা স্কুলকে এখন সরকারি করে ফেলছে, প্রাথমিক বিদ্যালয় গুলাকে, পর্যাপ্ত শিক্ষক সেখানে নাই, এবং পর্যাপ্ত শিক্ষা গ্রহণ করার জন্য যে বাচ্চাগুলো এখন উপস্থিত তাদেরকে উপযোগী শিক্ষাগুলো হচ্ছে না, যার কারণে এই ছেলেগুলা যখন হাই স্কুলে ক্লাস সিক্সে যায়, এরা তো কোন রকম করে ওদেরকে হাই স্কুলে পৌঁছায় দেয়, শিক্ষার মান এখানে এত দুর্বল, যার জন্য প্রাথমিক হাই স্কুলে যখন যায় এই ছেলেগুলা জড়িয়ে পড়ে যায়, কেন ওদের শক্ত গোড়া মজবুত হয় নাই।
ধন্যবাদ লিয়াকত হোসেন, আরেকজনকে নিয়ে নিচ্ছি, আমাদের হাতে কম সময়, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। দীপক চক্রবর্তী রয়েছেন, দীপক চক্রবর্তী আপনার প্রশ্ন, সরাসরি প্রশ্নতে চলে যান।
জি আপু নমস্কার, বাংলাদেশ থেকে দীপক চক্রবর্তী বলছি, পঞ্চগড় থেকে। আজকে স্যার মহোদয়কে তাদেরকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা, অনেক মতামত, গুরুত্বপূর্ণ মতামত আলোকপাত করার জন্য। আমার প্রশ্ন চলে আসছি, যখন আমাদের আপা কিছুক্ষণ আগে বলছিল ছোট বাচ্চাদের জন্য ফুটবল, এটা কিন্তু আমাদের একটা বিষয় থাকে, আমাদের মা থেকেই আমার মায়ের কিন্তু ছোট বাচ্চাদের ভাষা শেখানো মানে শিখায় আর কি। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের যে প্রাথমিক যে শিক্ষা বিষয়টা নিয়ে যে আলোকপাত করানো হচ্ছে, এটা আমি মনে করি যে আমাদের যে গ্রাম অঞ্চলের যে কিছু অংশে যে বাচ্চাগুলো আছেন, যেনারা পরিশ্রম করে না, দেখি তারা কিন্তু ওরকম ভাবে স্কুল যাওয়া আসা করে না, এরকম কি প্রাথমিক শিক্ষাটা তাদেরকে মনে করেন কতটুকু গ্রহণযোগ্য এবং তাদেরকে নিয়ে আসা যাবে কিনা, এরকম কোন কি আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা?
না, আপনার প্রশ্নটা কি ছিল? যাতায়াত ব্যবস্থার কথা বলছি,
কিছু অংশ কিছু মানে ছোট ছোট যে শিশু বাচ্চা যারা আছেন, যারা যে ফুটপাথে যারা কাজ করে থাকে,
অনেক গুরুত্বপূর্ণ যে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করছেন, সেই জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং দেশবাসীর পক্ষ থেকে খুব অভিনন্দন। আজকে আপনার যে বিষয়টা প্রফেসর জিয়াউল হক বললেন, ওনার আলোচনা খুবই ভালো লাগলো। সেই সাথে আমার যে প্রশ্ন সেটা হলো, আমেরিকা তো দরিদ্র লোক আছে 20%, তার শিক্ষা ব্যবস্থা 100% শিশুদের শিক্ষা ব্যবস্থা গ্রহণ করছে। এদিকে আমি যেটা লক্ষ্য করলাম আমাদের ঢাকা শহর সহ গ্রামাঞ্চলে যে প্রাথমিক লেভেলের শিক্ষা ব্যবস্থা, সেটা দারিদ্র সীমানার নিচে যেসব লোকজন ঢাকায় কর্মরত আছে তাদের ছেলেমেয়েরা শিক্ষা জিনিসটা কি সেটা উপলব্ধি করতে পারতেছে না। সম্প্রতি আমি লক্ষ্য করছি একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করছিলাম 8 বছরের যে তুমি কি তোমার নাম বলতে পারো, বলে যে আমি আমার নাম লিখতে পারি। বললাম কিভাবে লিখতে পারো?
আপনি প্রশ্ন প্লিজ প্রশ্নে চলে যান। জি প্রশ্নটা বলুন।
প্রশ্নটা যাচ্ছে মানে কথাটা না বললে বোঝা যাবে না।
আচ্ছা বলুন।
যে তারা নাম লিখতে পারে কিন্তু ঠিক মতো পড়তে পারে না। তখন আমি বললাম যে তুমি একটা কবিতা বললে তোমাকে আমি 10টা টাকা দেবো। তখন সে কোন রকম একটা কবিতা বলতে পারলো। তো তখন দেখলাম যে তাদের শিক্ষা ব্যবস্থাটা সরকারি ভাবে না, বেসরকারি ভলেন্টিয়াররা তাদেরকে ওখানে শিক্ষা দিচ্ছে। আমার প্রশ্নটা হলো যে সরকারের উদ্যোগে এরকম কোন পরিস্থিতি কি এই বস্তিতে বা এই আশপাশে করা যায় না? ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা আছে, গ্রামেও আছে। ইভেন গ্রামের যে বিষয়টা, গ্রামের শিক্ষকরা শিক্ষকের যে শিক্ষিকার সংখ্যা বেশি, এখানে দেখা গেছে অনেক সময় প্রাইমারি শিক্ষকদের বদলির বিষয় নিয়ে ওই অর্ধতন কর্মকর্তা ওই জেলা পর্যায়ের উপজেলা পর্যায়ে
অনেক ধন্যবাদ
ঝামেলা সৃষ্টি করে।
জি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি একটি ইমেল পড়ছি, ইমেলটি পাঠিয়েছেন মুকুল সর্দার দাকব খুলনা থেকে। চমৎকার ইমেল লিখেছেন, লিখেছেন প্রাথমিক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ, হলেও নানা কারণে মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জন সম্ভব হচ্ছে না বলেই অনেকে মনে করেন। প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে আজকের হ্যালো ওয়াশিংটনের সম্মানিত প্যানেলের কাছে সবিনয়ে জানতে চাই, ঠিক কী কারণে মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জন সম্ভব হচ্ছে না? সৃজনশীল পদ্ধতি শিক্ষার প্রতি শিশুদের অনাগ্রহী করে তুলছে বলে মনে করেন কিনা? আচ্ছা, প্রাথমিক স্তরের শিক্ষাক্রম শিশু বান্ধন ঠিক বুঝলাম না, বা শিশুদের বান্ধব লিখতে চেয়েছেন হয়তো, বন্ধন ভুলে হয়ে গেছে, শিশুদের উপযোগী বলে মনে করেন কিনা? সে যাই হোক আরও লিখেছেন এ কটি বিষয় জানতে চেয়েছেন, তো আমি যাচ্ছি প্রফেসর জিয়াউল হক আপনার কাছে।
ধন্যবাদ আপনাকে। মানসম্মত শিক্ষা বলতে আসলে এর সূচকটা কি সেটি কিন্তু আসলে বলা যায় না। আমাদের এখানে অতি সম্প্রতি একটি বিষয় সামনে চলে আসছে, সেটি হচ্ছে মানসম্মত শিক্ষা আমরা দিতে পারছি কি পাচ্ছি না। আমার মনে হয় যে আমরা প্রতিদিনই আমাদের শিক্ষার মানটি আরো উন্নত করছি, এবং
কিন্তু আমরা মনে হয় এখানে সূচকের কথা না ভেবে বা একটা মানদণ্ড না ভেবে আমরা যদি মোটামুটি ভাবে একটা শহরের বাচ্চা স্কুল থেকে যা শিখছে, একটা গ্রামাঞ্চলের বাচ্চা কি তাই শিখছে? আপাত দৃষ্টিতে কিন্তু সবাই আমরা মেনে নেই, এটা যদি আমরা আমাদের নিজেদেরকে অনেক জায়গা থেকে আলাদা করে একটু ভাবি তাহলে আমরা এটার অনেকগুলো প্রেক্ষাপট আছে। আপনি সেই প্রেক্ষাপটগুলো যদি একটু বলেন তাহলে আমার মনে হয় আর একটু আলোচনাটা হৃদয়গ্রাহী হবে।
শহর এবং গ্রামের মধ্যে আপনার এক ধরনের একটি অর্থনৈতিক পার্থক্য আছে, এই পার্থক্যের কারণে শহরের শিক্ষা যে মানসম্পন্ন যে শিক্ষকদেরকে আমরা ব্যবহার করতে পারছি, আমি শুরুতেই বলেছিলাম যে গ্রামে বা প্রান্তিক জনপদে আমরা সেরকম শিক্ষককে পাচ্ছি না, এর ফলে শিখন পদ্ধতির ক্ষেত্রে গিয়ে কিছুটা পার্থক্য তৈরি হয়ে যায়। কিন্তু একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত গ্রাম এবং শহর এই মানের কিন্তু খুব বেশি পার্থক্য হচ্ছে না, কারণ আমাদের একই অভিন্ন পাঠ্যক্রম আমরা ব্যবহার করছি, একই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নিচ্ছি, এবং ফলাফল যখন আমাদের কাছে চলে আসছে তখন দেখা যাচ্ছে যে গ্রামের শিক্ষার্থীরা যে খারাপ করছে তা কিন্তু নয়। আমাদের সমস্যা হয়ে গেছে যে আমরা দু একটি উদাহরণকে সামনে নিয়ে এসে সামগ্রিকভাবে সকল শিক্ষা ব্যবস্থার উপরেই এই দায়ভারটা চাপিয়ে দিই। দেওয়ার চেষ্টা করি। অনেক
প্রফেসর জিয়াউল হক আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের হাতে আর সময় নেই, আসলে এখানেই শেষ করতে হবে। ফেসবুকে আমাদের অনেকেই লিখেছেন, লিখেছেন আব্দুল হক, লিখেছেন আব্দুল কালাম, লিখেছেন সিদ্ধার্থ ভট্টাচার্য, লিখেছেন শঙ্কর হালদার, লিখেছেন আরও অনেকে লিখেছেন, আপনাদের সবার নামও আমার পড়া সম্ভব হচ্ছে না, আপনারা অংশগ্রহণ করেছেন সেজন্য অনেক ধন্যবাদ। আর প্রফেসর জিয়াউল হক, মিস ফাইজা আহমেদ এবং শাহাদত হোসেন সবুজ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। হ্যালো ওয়াশিংটন এখানেই শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এখন শুনবেন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
ধন্যবাদ সঞ্জনা, ধন্যবাদ তাহেরা। আমি শুরুই করছি আমাদের সংবাদদাতাদের দুটি রিপোর্ট দিয়ে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সর্দার বল্লভভাই পটেলের মূর্তির আবরণ উন্মোচন করেছেন। এরই ওপর কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
এটির নাম দেওয়া হয়েছে একতা মূর্তি, কারণ স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী প্যাটেল ব্রিটিশ আমলের 162টি করদ রাজ্যকে ভারতীয় প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত করেছিলেন, যার জন্য তাকে বিসমার্কের সঙ্গে তুলনা করা হয়। স্ট্যাচু অফ লিবার্টির দ্বিগুণ 600 ফুট উঁচু এই মূর্তি তৈরির খরচ পড়েছে 3,000 কোটি টাকা, সময় লেগেছে 33 মাস। এই মূর্তি নিয়ে বিতর্কও কম হয়নি। ওই অঞ্চলের বাসিন্দা আদিবাসীদের 185টি পরিবারকে উৎখাত করা হয়েছে। তাছাড়াও প্রকৃতির ক্ষতি করে এত বড় মূর্তি বসানোর প্রতিবাদে ওরা আজকের অনুষ্ঠান বয়কট করেছেন। মূর্তির ব্রোঞ্জের পাদগুলো তৈরি হয়েছে চীনে, যার জন্য কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এটিকে মেড ইন চায়না বলে ব্যঙ্গ করেছেন। সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র বলেছেন, কংগ্রেসের পান পুরুষ প্যাটেল আরএসএস সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, আর আজ আরএসএস এর সমর্থন নিয়ে বিজেপি তার নাম করেই নির্বাচনী প্রচারে নেমেছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আর ভারত বাংলাদেশ সীমান্তের অপরদিকে বাংলাদেশে কুষ্টিয়ায় গোলাগুলিতে 2 সন্দেহভাজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম।
উত্তরাঞ্চলের কুষ্টিয়া জেলায় বুধবার ভোরে পৃথক 2টি স্থানে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে এবং নিজেদের মধ্যে গোলাগুলিতে 2 সন্দেহভাজন মাদক কারবারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, কুষ্টিয়া শহরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন একজন এবং দৌলতপুর উপজেলায় 2 দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে নিহত হয়েছেন অপরজন। পুলিশ তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানাতে পারে নাই। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এবার অন্যান্য শিরোনাম সংবাদ। প্রেসিডেন্ট ট্রাম্প এই যে শুধুই জন্মসূত্রে প্রাপ্ত নাগরিকত্বের অধিকার, যুক্তরাষ্ট্রে অবস্থানরত নাগরিক নন এমন বাসিন্দা এবং অবৈধ অভিবাসীদের সন্তানদের ক্ষেত্রে খারিজ করা হবে বলে উদ্যোগ গ্রহণের কথা তুলেছেন, তাতে রাজনীতি অঙ্গনে তুলকালাম, আলোচনা সমালোচনা পর্যালোচনার ঝড় উঠেছে। নির্বাহী নির্দেশ জারি করে এটা খারিজ করবার কথা বলেছেন ট্রাম্প। ট্রাম্প বলেছেন, তিনি তাঁর কৌশলের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, বলেছেন সাংবিধানিক কোনো সংশোধনের প্রয়োজন নেই এতে। ট্রাম্পের নিজ দলেরই বিধায়কেরা কিন্তু ভিন্ন মত পোষণ করছেন এ ব্যাপারে। প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ানি পরিকল্পিত এ উদ্যোগের বিরোধী। অস্ট্রিয়া বলেছে, যেসব কারণে অভিবাসীরা নিজ দেশ ছেড়ে অন্য কোথাও যান আশ্রয়ের সন্ধানে, সে কারণগুলো যদ্দূর সম্ভব বিদূরিত করতে এবং একই সঙ্গে ঘর ছেড়ে বের হতে বাধ্য হন যারা, তাদের নিরাপত্তা সাহায্য সহায়তা প্রাপ্তি বৃদ্ধি করতে সম্পন্ন বৈশ্বিক চুক্তিতে সই না করবার দলে যুক্তরাষ্ট্র ও হাঙ্গেরির সঙ্গে যোগ দেবে তারা। পাকিস্তানের সুপ্রিম কোর্ট ধর্ম অবমাননার দায়ে অভিযুক্ত দোষী সাব্যস্ত এক নারীকে বেকসুর খালাস দিয়ে তাকে দায়মুক্ত বলে রায় দিয়েছে। পাকিস্তানে ধর্ম অবমাননার দায়ে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। আজকের এই ঐতিহাসিক রায়ের প্রতিক্রিয়ায় কট্টর ইসলামপন্থীদের তরফে প্রতিবাদ বিক্ষোভের ঝড় উঠেছে, হিংসাশ্রয়ী মারদাঙ্গার আশঙ্কার উদ্রেক ঘটেছে। বাদীপক্ষ যুক্তিসম্মতভাবে উত্থাপিত অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে, আসিয়া বিবির বিরুদ্ধে আনীত মামলার রায়ে বলা হয়েছে সেটা। আসিয়া বিবি অবাক বিস্ময়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, আমার বিশ্বাস হচ্ছে না, আমাকে জেল থেকে বেরুতে দেবে ওরা, মুক্তি পাবো আমি। প্রথম গ্রেফতার হয়েছিলেন আসিয়া বিবি 2009 সালে। রায় শুনে বিস্ময় প্রকাশ করেন আসিয়া বিবি বার্তা সংস্থা এএফপির সঙ্গে কথা প্রসঙ্গে। সন্ধান এবং উদ্ধারকর্মীরা সম্ভবত ইন্দোনেশিয়ার বিধ্বস্ত যাত্রীবাহী জেট বিমানটির মূল ভগ্নাংশের হদিশ করতে পেরেছেন। এখন সোমবার ভোরে জাকার্তা থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরে বিমানটি বিধ্বস্ত হয়েছিল জাভার সাগরবক্ষে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন নাশওয়ান কালী এবং ফেসবুক লাইভে সহায়তা করেছেন সাফিল আলম মাসুদ। আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার এবং দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জনা ফিরোজ এবং
আমি সরকার কবিরউদ্দিন সবাইকে ধন্যবাদ জানিয়ে, শুভরাত্রি জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.